السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين عموما
আমরা সচরাচর ঐশী কৃপা এবং ঐশী নেয়ামতরাজি যখন দেখি তখন অধিকাংশ মানুষ এমন নেয়ামতরাজি এবং অনুগ্রহের জন্য আলহামদুলিল্লাহ বলে থাকে। আলহামদুলিল্লাহর গভীর এবং অন্তর্নিহিত অর্থ এবং মর্ম সে বুঝুক বা না বুঝুক, একটা বিশেষ পরিবেশে বড় হওয়ার কারণে এই চেতনা অবশ্যই আছে যে কৃত্রিমভাবে হলেও আলহামদুলিল্লাহ অবশ্যই বলতে হবে, সকল প্রশংসা আল্লাহর এটি বলতেই হবে। তুচ্ছ জ্ঞানের অধিকারী যে তারও এই চেতনা আছে যে আলহামদুলিল্লাহ শব্দ অবশ্যই বলতে হবে, যা খোদার প্রশংসার প্রতি ইঙ্গিত করে। প্রত্যেক এমন মুহূর্ত বা অনুষ্ঠান বা উপলক্ষ যখন কোন খোদার কোন কৃপা বর্ষিত হয় বা কোন নিয়ামত যখন লাভ হয় বা যখন সে মনে করে যে খোদা আমাকে তার গভীর অনুগ্রহে ভূষিত করছেন, তখন তার মুখ থেকে আলহামদুলিল্লাহ শব্দ অবশ্যই বের হয়। ব্যক্তিগত কোন আনন্দ হোক বা জামাতি ভাবে সমষ্টিগত ভাবে খোদার কোন অনুগ্রহ হোক না কেন, জামাতের উপর আলহামদুলিল্লাহ মানুষ বলে থাকে। আর এই আলহামদুলিল্লাহ শব্দ আলহামদুলিল্লাহ উচ্চারণ এমন সব সকল ক্ষেত্রে এই শব্দ অবশ্যই উচ্চারিত হওয়া উচিত, কিন্তু এই শব্দের উচ্চারণ যে উচ্চারণ করে তার জন্য অধিক কল্যাণের কারণ হয় যদি সে বুঝে এর প্রকৃত অর্থ এবং মর্মকে অনুধাবন করে আলহামদুলিল্লাহ বলে থাকে। আমরা আহমদেরা সৌভাগ্যবান যে আমরা এই যুগের ইমাম এবং মসিহে মৌদকে মেনেছি, প্রতিশ্রুত মাহদিকে আমরা গ্রহণ করেছি, আর এই ইমান এবং বিশ্বাসের কারণে আলহামদুলিল্লাহ বা কোরআনের যে কোনো শব্দের অর্থ এবং অন্তর্নিহিত তত্ত্ব বুঝতে আমাদের কোনো অসুবিধা নেই যদি এদিকে আমাদের মনোযোগ নিবদ্ধ থাকে। কেননা হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্ঞান লাভ করে এর প্রকৃত অন্তর্নিহিত তত্ত্ব সম্পর্কে আমাদের অবহিত করেছেন। আলহামদুলিল্লাহ, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন। এখন আমি হাম শব্দের সংক্ষিপ্ত ব্যাখ্যা তার ভাষায় উপস্থাপন করব। তিনি আলাইহিস সালাম বলেন, এটি স্পষ্ট হওয়া উচিত যে হামদ সেই প্রশংসাকে বলা হয় যা কোনো প্রশংসাযোগ্য ব্যক্তির ভালো কর্মের কারণে করা হয়। এছাড়া এমন পুরস্কারদাতার প্রশংসার জন্য হামদ শব্দ ব্যবহার হয় যিনি নিজ ইচ্ছায় পুরস্কৃত করেছেন এবং নিজ ইচ্ছার অধীনে অনুগ্রহ করেছেন। আর হামদ শব্দের প্রকৃত অর্থে হামদ সেই ব্যক্তির জন্য প্রযোজ্য যিনি সমস্ত নিয়ামত এবং কল্যাণ রাজ্যের উৎসস্থল, আর যিনি শুনে বুঝে কারো উপর অনুগ্রহ করে, অজান্তে নয় বা বাধ্য হয়েও সে অনুগ্রহ করে না। আর হামদ শব্দের বা প্রশংসা শব্দের এই অর্থ একমাত্র সর্বজ্ঞানী এবং সর্বদ্রষ্টা খোদারই প্রাপ্য এবং তিনি অনুগ্রহকারী, আদি এবং অন্তে সকল প্রশংসা তারই, সকল প্রশংসা তারই প্রাপ্য এ পৃথিবীতেও আর পরকালেও। আর তাকে বাদ দিয়ে অন্য যাদের প্রশংসা করা হয় সেই প্রশংসারও প্রকৃত উৎসস্থল তিনি, সে প্রশংসাও তার দিকে ফিরে যায়। তো এটি সেই হামদ শব্দের বিস্তারিত অর্থ। এই কথাগুলো বা এই বিষয়ে সামনে রেখে যদি আলহামদুলিল্লাহ বলা হয় তাহলে সেটি প্রকৃত হামদ গণ্য হতে পারে যা একজন মোমেনের করা উচিত। কোরআন শরীফে হামদ শব্দ অনেক স্থানে খোদা তালার প্রশংসার দিকে ইঙ্গিত করে ব্যবহার হয়েছে। এখন আমি এই উদ্ধৃতির বরাতে কিছু কথা বলবো, এর কিছু ব্যাখ্যাও করব। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এতে হামদ বা প্রশংসার ব্যাখ্যা করতে গিয়ে যেই সমস্ত কথার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন তা হল প্রধানত এমন প্রশংসা যা কোনো প্রশংসাযোগ্য ব্যক্তির ভালো কর্মের জন্য হয়ে থাকে বা যা তিনি ভালো কর্মের জন্য করিয়ে থাকেন। মানুষেরও প্রশংসা করে, কিন্তু এখানে বলছেন যে যে প্রশংসার যোগ্য, আর প্রকৃত অর্থে আল্লাহ তাআলাই প্রশংসার যোগ্য। আল্লাহর চেয়ে বেশি প্রশংসার যোগ্য আর কে হতে পারে, এটি স্মরণ রাখতে হবে। সকল প্রশংসা মহান আল্লাহর, কেননা তিনি সবচেয়ে বেশি প্রশংসার যোগ্য। তিনি বলেন যে এমন পুরস্কারদাতার প্রশংসা যিনি পরিকল্পিতভাবে পুরস্কৃত করেছেন, জেনে শুনে পুরস্কৃত করেছেন। অতএব খোদার পুরস্কার যখন অবতীর্ণ হয়, যে পুরস্কৃত হয় তার কর্মের বলে নয় এটি, বরং বেশিরভাগ ক্ষেত্রে খোদার নিজের বদান্যতার কারণে সে পুরস্কার পায়। অনেক সময় রহমানিয়তের বহির প্রকাশ স্বরূপ কোন কর্ম ছাড়াই মানুষকে পুরস্কৃত করেন, বা সে যতটা কাজ করে তার তুলনায় সহস্রগুণ বেশি মানুষকে পুরস্কার দিয়ে থাকেন, বা রহিমিয়তের বিকাশ স্বরূপ যদি পুরস্কৃত করেন তাহলে এটিও খোদার ইচ্ছায় হয়ে থাকে। আল্লাহই এক বান্দাকে বা আল্লাহই মানুষকে কোন কর্মের শক্তি এবং সামর্থ্য দেন, বা দোয়া করার শক্তি ও সামর্থ্য দান করেন, এর ফলে সুফল প্রকাশ পায়। আর এরপর আল্লাহ তাআলা বান্দাকে ভূষিত করেন। আর তৃতীয় কথা হল আল্লাহ তাআলা নিজ ইচ্ছার অধীনে কারো উপর অনুগ্রহ করেন, আর খোদার তুলনায় বেশি কে নিজ ইচ্ছার বশবর্তী হয়ে এহসান এবং অনুগ্রহ করতে পারে বা বান্দাদের উপর অনুগ্রহ করতে পারে। আল্লাহ তাআলা বান্দাদের উপর অনুগ্রহ করতে চান, কেননা তিনি তার রহমত অত্যন্ত ব্যাপক। খোদার ইচ্ছার সাথে যদি তার প্রতিশ্রুতি যুক্ত হয় তাহলে নেয়ামত পুরস্কার কৃপা এবং অনুগ্রহের এমন বারিধারা আরম্ভ হয়ে যায় যা মানুষ আয়ত্ত করার শক্তি রাখে না। আর এই অবস্থা এই চিত্র আজকে মুসলিমদের জামাতের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে, কেননা খোদার প্রতিশ্রুতি এবং খোদার সিদ্ধান্ত তার বিজয়ের কথা ঘোষণা করছে। পরবর্তী কথা যা মুসলিমদ বলেছেন তা হল হামদ বা প্রশংসার প্রকৃত অর্থে যোগ্য সে সত্তা হয়ে থাকে যার সত্তা থেকে সমস্ত কৃপা এবং জ্যোতির ঝর্ণা প্রস্রবিত হয়। তাই মানুষ যখন আলহামদুলিল্লাহ বলে শুধু এই চিন্তা করে বলা উচিত যে কেবল আল্লাহ তাআলার সত্তা থেকেই সমস্ত কল্যাণ মানুষের লাভ হচ্ছে, আর সেই সত্তাই আকাশ এবং পৃথিবীর নূর বা আলো। আল্লাহ নূরু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নিজেই এই কথা বলছে। আল্লাহ যেহেতু আকাশ এবং পৃথিবীর জ্যোতি, তাই তার দিকেই মানুষের প্রত্যাবর্তন করা উচিত, ফিরে যাওয়া উচিত, তার সামনেই অবনত হওয়া উচিত। আর এভাবে প্রকৃত প্রশংসাকারী গণ্য হয়ে অন্ধকার থেকে আলোর দিকে এমন মানুষ অগ্রসর হতে পারে। আর এখানে আল্লাহর অনুগ্রহের আরো একটি বিষয় সূচিত হয়, আরম্ভ হয়। যেমন আল্লাহ বলছেন, আল্লাহু ওলিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের বন্ধু হয়ে যায় যারা ঈমান আনে, আর তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন। আর আল্লাহ যার বন্ধু হয়ে যায় তাকে সে আলহামদুলিল্লাহর একটা নতুন জ্ঞান অর্জন করে, নতুন বোধপত্তি অর্জন করে, খোদার প্রশংসাকে বুঝে এবং তখন খোদার অনুগ্রহের এক নতুন ধারা সূচিত হয়। তো এক কথায় প্রকৃত প্রশংসাকারী ব্যক্তি খোদার ফজল এবং কৃপার উত্তরাধিকারী হয়। আর এর এক অনন্ত ধারা সূচিত হয়, একের পর এক কৃপা বাড়ি বর্ষিত হতে থাকে। এরপর তিনি বলেন যে এই কথাও স্মরণ রাখার যোগ্য যে আল্লাহ তাআলা অচেতন অবস্থায় কারো উপর কোন অনুগ্রহ করেন না বা বাধ্য হয়েও অনুগ্রহ করেন না বা পুরস্কৃত করেন না, বরং তিনি অন্তর্দৃষ্টির ভিত্তিতে অনুগ্রহ করেন। জানেন যে এই অনুগ্রহ করছি, এই কৃপা করছি, আর এই কৃপার জন্য কোন প্রতিদান আমার চাই না। একই সাথে বান্দাকে এটিও জানিয়ে দিয়েছেন যে যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, প্রকৃত অর্থে যদি প্রশংসা করো, আর বান্দা বা দাস হিসাবে নিজ দায়িত্ব যদি পালন করো, তাহলে লাযিদান্নাকুম তোমাদেরকে বর্ধিত দানে ভূষিত করব, আমার পুরস্কার এবং আমার অনুগ্রহ রাজির সাথে নতুন মাত্রা যোগ হবে। আর শুধু এই নিয়ামত এবং অনুগ্রহ রাজি পুরস্কার শুধু এই পৃথিবীতেই লাভ হবে না, বরং পারলৌকিক জীবনেও এই পুরস্কার এবং অনুগ্রহের ধারা অব্যাহত থাকবে। আর প্রকৃত অর্থে প্রশংসার এক অফুরান ফল ভাণ্ডার তোমাদের লাভ হবে, তোমরা খেতে থাকবে। আর এই কথাও স্মরণ রেখো যে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য যাদের তোমরা পৃথিবীতে প্রশংসা করো, সেই প্রশংসাও আল্লাহর দিকেই দৃষ্টি নিবদ্ধ করে এবং আল্লাহর প্রতিই তা নির্দেশ করা উচিত। আর একজন প্রকৃত মোমেনের এই কথার সত্যিকার জ্ঞান থাকা চাই, বোঝা চাই যে সমস্ত প্রশংসার প্রত্যাবর্তন স্থল বা উৎসস্থল তিনি, কেননা সকল শক্তির আধার হলেন আল্লাহ তাআলা। আকাশ এবং পৃথিবীর প্রতিটি বস্তুর স্রষ্টা আল্লাহ তাআলা, জীব জগৎ হোক বা জড়জগৎ হোক বা উদ্ভিদ হোক বা গাছপালা হোক বা মানুষই হোক না কেন, সবকিছুর বা সবার স্রষ্টা। তিনি এবং তাদের মাঝে বৈশিষ্ট্য এবং বিশেষত্বের স্রষ্টা আল্লাহ, যা থেকে এক ব্যক্তি উপকৃত বা কল্যাণ মণ্ডিত হতে পারে। সুতরাং কোন বস্তুর বা কোন মানুষের ব্যক্তিগত কোন গুরুত্ব নেই যতক্ষণ আল্লাহ তাআলা তাতে সেই বৈশিষ্ট্য বা বিশেষত্ব বা শক্তি সৃষ্টি না করেন যা মানুষের জন্য কল্যাণকর হতে পারে। অগণিত বস্তুরাজি আমরা দেখি এই পৃথিবীতে, এই ভূপৃষ্ঠে, এগুলোর ভিতর যে কল্যাণকর বৈশিষ্ট্য আছে তা আল্লাহ সৃষ্টি করেছেন। ততক্ষণ আল্লাহ চাইবেন না মানুষ এগুলো থেকে নিজে কখনো উপকৃত হতে পারে না। সুতরাং প্রত্যেক বিশেষত্ব বা বৈশিষ্ট্য প্রত্যেকেই বা প্রত্যেক সৃষ্টি আল্লাহর ইচ্ছা, তার প্রকৃতির নিয়মের অধীনে লাভ হচ্ছে, তার পরিকল্পনা অনুসারে হচ্ছে। তাই আল্লাহ ভিন্ন অন্যদের দ্বারা যদি উপকৃত হয় মানুষ, সেক্ষেত্রে প্রকৃত প্রশংসা আল্লাহরই, কেননা তারই প্রশংসা করা উচিত, কেননা তিনি এই উপকরণ সৃষ্টি করেছেন, যে কারণে আল্লাহর বান্দা লাভবান হয়েছে বা মোমেন উপকৃত হয়েছে। অবশ্যই নির্দেশও রয়েছে যে মানুষের প্রতিও কৃতজ্ঞ হওয়া উচিত। যদি কোনো মানুষের দ্বারা উপকৃত হও তাহলে তার প্রতিও তুমি কৃতজ্ঞ হও। বান্দার প্রতি যদি এই উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় যে আল্লাহ তাআলা তাকে আমার কল্যাণের জন্য পাঠিয়েছেন, তাকে আমার কল্যাণার্থে সৃষ্টি করেছেন, তাকে আমার হিত সাধনের মাধ্যম করেছেন, তাহলে এটিও প্রকৃত অর্থে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। আর এই কৃতজ্ঞতা সেই বিশ্ব প্রতিপালকের, যিনি সারা বিশ্ব জগতের স্রষ্টা, যিনি আমাদেরও সৃষ্টি করেছেন আর আমাদের লালন পালনের ব্যবস্থা এবং বিধান করেছেন। কোন মানুষকে তখন মানুষ প্রভু মনে করে না, এই কথা মনে করে না যে বান্দার কারণে আমার সবকিছু হয়েছে। প্রভু, প্রকৃত প্রভু আল্লাহ তাআলাই হয়ে থাকেন যিনি বিশ্ব প্রতিপালক। সুতরাং এটি এক মুমিনের প্রকৃত মকাম এবং মর্যাদা এবং মহিমা, যে সে খোদা তাআলার সে বান্দার হাতে, বান্দার মাধ্যমে যখন উপকৃত হয় তখন সেই অনুগ্রহের প্রকৃত উৎসস্থল আল্লাহ তাআলাকেই মনে করে। বরং কারো পক্ষ থেকে যে সে যখন সদ্ব্যবহার দেখে, কারো সদ্ব্যবহার দেখে সে আল্লাহ তাআলাকেই এর উৎস মনে করে, কেননা আল্লাহ তাআলাই অন্যের হৃদয়ে ভালো ব্যবহারের প্রেরণা যুগিয়েছেন, প্রেরণা সঞ্চার করেছেন। সুতরাং প্রতিটি এমন ক্ষেত্র বা উপলক্ষ বা মুহূর্ত যখন এক মোমেন উপকৃত হয় বা লাভবান হয়, তার চিন্তা ভাবনা তাকে খোদা তালার সত্তার দিকে নিয়ে যায়। এমনটি যদি হয় তাহলে সেটাই প্রকৃত প্রশংসা বা হামদ, যার প্রতি মুসলিমদ আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন এবং আমাদের মনোযোগ নিবদ্ধ করার নির্দেশ দিয়েছেন। খোদার অপার কৃপায় জামাতের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এই চেতনায় সমৃদ্ধ হয়ে খোদার প্রশংসা করে থাকে এবং করা উচিত, কেননা ইমান এই প্রকৃত প্রশংসার ফলেই উন্নতি করে। কিন্তু সমষ্টিগত ভাবে আমাদের এই চেতনা এই সমৃদ্ধ হওয়া উচিত যে প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি উপলক্ষে আল্লাহ তাআলা যে জামাতের জামাতকে উন্নতি দিচ্ছেন, জামাতের যে উন্নতি হচ্ছে, এর জন্য যেন আমরা আল্লাহর দরবারে কৃতজ্ঞ হই এবং আলহামদুলিল্লাহর প্রকৃত অর্থ যেন অনুধাবন করি। আর এভাবে যদি খোদার প্রশংসা করা হয় তাহলে আল্লাহ তাআলার কৃপা বাড়ি পূর্বের তুলনায় বহুগুণ বর্ধিত রূপে বর্ষিত হবে। এই প্রকৃত প্রশংসা, প্রকৃত আলহামদুলিল্লাহ মানব জীবনে এক আধ্যাত্মিক বিপ্লব আনয়ন করে। সুখ্যাতি সূক্ষ্ম শিরক এবং অংশীবাদিতা থেকে মানুষকে রক্ষা করে, এক মানুষকে প্রকৃত বান্দাবাদ আসে পরিণত করে, আর নির্দেশাবলী সন্ধান করে সেগুলো সে মেনে চলে, মেনে চলার প্রতি মনোযোগ দেয় যা মানার আল্লাহ নির্দেশ দিয়েছেন, মানবিক মূল্যবোধ সজ্জিত হওয়া এবং উন্নত নৈতিক গুণাবলী প্রদর্শনের প্রতি মনোযোগ আকর্ষণ করে। অতএব এই হামদ বা প্রশংসারই আমাদের সন্ধান করা উচিত। গত জুমার খুতবা আমি কানাডায় দিয়েছিলাম, যাতে আমি আমেরিকা এবং কানাডার যুবক শ্রেণীর কথা উল্লেখ করেছিলাম। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিয়েছেন, তারা জামাতি কাজে বেশ কর্মঠ এবং সক্রিয় হয়ে উঠেছে, আর বিশেষ করে অন্যদের সাথে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে, রাবতার ক্ষেত্রে তারা অনেক এগিয়ে গেছে, আর এই যোগাযোগের ভালো ফলাফল প্রকাশ পাচ্ছে। অনেক শিক্ষিত মানুষের সাথে তাদের যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে, দেশের বরেণ্য বড় বড় ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে, সেই সকল রাবতা বা যোগাযোগের কারণে, গণযোগাযোগের ফলশ্রুতিতে আমার বিভিন্ন লোকের সাথে আমার সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে, সাক্ষাতের সুযোগ হয়েছে। তাদের অধিকাংশ আমাদের মসজিদে এসে সাক্ষাৎ করে, বড় বড় মানুষ যাদের সম্পর্কে ধারণা করা হয় যে এরা আসবে না কখনো, এমন মানুষ যারা দেশের নীতি নির্ধারক, যারা সারা পৃথিবীতে রাজত্ব করছে, যারা সারা পৃথিবীর বিভিন্ন দেশের নীতি নির্ধারণ করে, তাদেরকে কিছু বলার এবং বোঝানোর সুযোগ হয়েছে। এই সম্পর্কের কারণে আমাদের এই লাভ হয়েছে। আমি যেভাবে বলেছি এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে জামাতের যুবক শ্রেণী, কিন্তু এই সকল যুবকরা আমেরিকার অধিবাসী হোক বা কানাডার অধিবাসী হোক বা পৃথিবীর যে দেশের অধিবাসী হোক না কেন, তাদের মনোযোগ এদিকে আকর্ষণ করতে চাই যে কোন জাগতিক যোগাযোগ বা সম্পর্ককে বড় সফলতা মনে করবেন না। হ্যাঁ, আল্লাহ একটা সুযোগ দিয়েছেন আপনাদের, এই দুনিয়াদার মানুষের সাথে আপনাদের যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে, আর তাদের কাছে প্রকৃত এবং ইনসাফ ভিত্তিক ইসলামী শিক্ষা পৌঁছানোর আপনারা সুযোগ পেয়েছেন, বা আপনারা তাদের সাথে আমাকে মিলিয়েছেন বা কোনো অনুষ্ঠানের যে ব্যবস্থা করেছেন, এর ফলে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন তাদেরকে ইসলামের সুন্দর শিক্ষা সম্পর্কে অবহিত করার। আর এদেশের বড় বড় মানুষ যারা পৃথিবীর নীতি নির্ধারণ করে, তাদেরকে বলার সুযোগ পেয়েছি, তাদেরকে বলেছি যে পৃথিবীর কিভাবে নেতৃত্ব দিতে হয় বা দেওয়া উচিত। তাই পৃথিবীর সকল স্থানের যুবক শ্রেণীকে আমি বলতে চাই, আর যেহেতু এখন আমেরিকা এবং কানাডার সফর থেকে ফিরে এসেছি, তাই এই দুই দেশের যুবকদেরকে বিশেষভাবে বলবো, নিজেদের যোগ্যতা বা যোগাযোগ কে সফলতার কারণ মনে করবেন না, বরং খোদার কৃপা জ্ঞান করে খোদার প্রশংসা করুন, তিনি আপনাদেরকে যোগাযোগ প্রতিষ্ঠার সুযোগ দিয়েছেন। আর এর উদ্দেশ্য আমাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি নয়, আর এমনটি হওয়া উচিত নয়। আমাদের উদ্দেশ্য হল পৃথিবীকে পথ দেখানো, যথাসাধ্য পৃথিবীবাসীদের সঠিক পথে চলার রীতি শেখানো। যদি তারা মানে ঠিক আছে, নতু অন্তত পক্ষে আমাদের দায়িত্ব পালিত হয়ে যাবে, পৃথিবীকে নৈরাজ্য এবং ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করা হলো আমাদের উদ্দেশ্য। কেননা যে পথে পৃথিবীবাসী অগ্রসর হচ্ছে, যদি তাদের এই সফর অব্যাহত রাখে, তারা ভয়াবহ ধ্বংসযজ্ঞের সম্মুখীন হবে। পৃথিবীবাসীদের খোদার দিকে আনতে হবে। যদি কেউ মনে করে যে সম্পর্কের পিছনে আমাদের কোনো স্বার্থ আছে বা আমাদের কোনো যোগ্যতা দক্ষতার কারণে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে বা জামাতে আহমদিয়ার উন্নতির সাথে সম্পর্ক যুক্ত, তাহলে সে ভ্রান্তিতে নিপতিত। আমি যেভাবে স্পষ্ট করেছি প্রশংসার বিষয়ের প্রেক্ষাপটে স্পষ্ট করেছি যে হযরত মসীহ মওউদের জামাতকে উন্নতি দেয়া এটি আল্লাহ তাআলার ইচ্ছা সিদ্ধান্ত। আর এই উন্নতির পিছনে আমাদের চেষ্টা হয়ে থাকে সামান্য, আর যে ফলাফল আসে তা খোদার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ লাভ হয়ে থাকে। তাই প্রত্যেক চেষ্টা প্রচেষ্টার ফসল এবং ফলাফল কারো ব্যক্তিগত যোগ্যতা এবং পরিশ্রম থেকে বেশি খোদার অনুগ্রহের কারণে হয়ে থাকে, বরং প্রকৃত অর্থে খোদার কৃপার কারণেই হয়। যদি এই চিন্তা চেতনায় আমরা সমৃদ্ধ থাকি তাহলে এই ফলের মাত্রা বাড়তে থাকবে। বাকি এই সকল বস্তুবাদী বা দুনিয়াদার লোকদের কাছ থেকে আমরা কিছু নেব না, আর এটি আমাদের উদ্দেশ্যও নয়। আমেরিকা সফরের রিপোর্ট আল ফজল যারা পড়েন তারা হয়তো পড়ে থাকবেন। আমেরিকার সেই বিল্ডিং এ বা সেই স্থানে যে জায়গায় ক্যাপিটল হিল বলা হয়, যেখানে আমেরিকান কংগ্রেস এবং সিনেট বসে দেশীয় এবং আন্তর্জাতিক বা সারা পৃথিবীর জন্য নীতি নির্ধারণ করে, এখানে সে দেশের আরো অনেক গুরুত্বপূর্ণ দপ্তর অবস্থিত। সেখানে একটা হলে একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হয়, আমি সংক্ষিপ্ত বক্তব্য সেখানে রেখেছিলাম, তাদেরকে সম্বোধন করেছিলাম। আমাদের কতক বিরোধী এটিকে আমাদের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করেছে, বিশেষ করে পাকিস্তানে। আর উদ্দেশ্য হল আহমদীদের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলা, কিন্তু তারা ততটা গ্রহণযোগ্যতা পায়নি। তাদের কথা হলো আমরা আমেরিকান সরকারের কাছে আহমদীদের জন্য কোন সাহায্য চাইতে গিয়েছি বা নাউজুবিল্লাহ দেশের বিরুদ্ধে বা পাকিস্তানের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করতে গিয়েছি। আমি সেখানে যা কিছু বলেছি তা শুনে ইনসাফের দৃষ্টি যদি এদের থাকে যা এদের নেই, এটি শুনে প্রত্যেক ব্যক্তি সিদ্ধান্ত করতে পারে, আর প্রত্যেক বিবেকবান নিজেই সিদ্ধান্তে উপনীত হতে পারে যে আমি দেওয়ার জন্য গিয়েছি, কিছু বলার জন্য গিয়েছি, নাকি নিতে গিয়েছি। আমাদের পুরো আমরা পুরোপুরি নির্ভর করি আল্লাহ তাআলার মহান সত্তার উপর। জামাতের উন্নতি খোদার কৃপায় হচ্ছে, কোন সরকারের সাহায্য নয়, আর আমরা এমন কথা কখনো ভাবিও নি। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের যতটুকু প্রশ্ন আছে, আমরা স্বদেশকে এদের তুলনায় বেশি ভালোবাসি, যাদের না পাকিস্তান গঠনে কোনো ভূমিকা ছিল না এ দেশের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে কোনো ভূমিকা আছে, বরং এরা উভয় হাতে দেশকে দেশের লুটপাট করছে এবং ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে দেশকে। এদের কাছ থেকে নেয়ার যতটুকু সম্পর্ক আছে সেই সম্পর্কে একটা কথা বলতে চাই। 2008 সনে খেলাফত জুবলি বছর সেখানে যাই, অভ্যর্থনার ব্যবস্থা ছিল, স্থানীয়রাও এসেছে। একজন সেনেটর সেখানে কিছুক্ষণের জন্য আসে, 5 মিনিট বসে চলে যায়, তাও অনুষ্ঠানের পূর্বে। সেনেটর বা কংগ্রেসম্যান কেউ ছিল না আমার যতটা মনে পড়ে। 2 মিনিট কথা হয়েছে তার সাথে, আমাকে জিজ্ঞেস করে যে আপনি আমার কাছে কি চান। তার কথা আমার কাছে এমন মনে হলো যেন তিনি বলছেন যে কি চাইতে এসেছ। পাকিস্তানিদের সম্পর্কে এটি ধারণা যে তারা ভিক্ষা করার জন্য আসে। আমি তাকে বললাম যে আমি তোমার কাছে কিছু নিতে আসিনি, চাইতে আসিনি, তোমাকে এই কথা বলতে এসেছি যে যদি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চাও তাহলে এই এই রীতি অবলম্বন করা উচিত, আর নীতি এইভাবে নির্ধারণ করা উচিত। তো যাই হোক, একমাত্র সেনেটর তখন এসেছে, কয়েক মিনিট কথা বলে চলে যায়। কিন্তু ক্যাপিটল হিলে যে অনুষ্ঠান হয়েছে সেখানকার এই বক্তব্য আর এর গুরুত্বের যতটুকু সম্পর্ক আছে আমার জন্য শুধু এতটা গুরুত্বপূর্ণ ছিল যে যদি এই নেতারা সমবেত হয়, শিক্ষিত শ্রেণী সেখানে উপস্থিত হয়, তাহলে তাদেরকে ইসলামের শিক্ষার কিছু দিক তুলে ধরব আর বিশ্ব শান্তির জন্য হয়তো সেই বক্তব্য শুনে সঠিক পদক্ষেপ নেয়ার চেতনা জাগ্রত হতে পারে তাদের হৃদয়ে। এই অনুষ্ঠানের একদিন পূর্বে সিএনএন প্রতিনিধি আমার ইন্টারভিউ নিয়েছে, অন্যান্য কথার পাশাপাশি সে এটিও বলেছে যে তোমার জন্য বড় গুরুত্বপূর্ণ সুযোগ আসছে, কেমন লাগছে কেমন লাগছে? আমি বললাম, হঠাৎ করে আমার মুখ থেকে এই শব্দ বের হয়, আমার জন্য এটি তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়, যে কারণে তার শব্দ এমন ছিল যে তুমি হয়তো এক্সাইটেড হবে বা অভিভূত। আমি বললাম যে আমার খুব বেশি এক্সাইটেড হওয়ার প্রয়োজন নেই, আমি আমেরিকায় যে সফরে এসেছি এর মূল উদ্দেশ্য হল আমার লোকদের সাথে সাক্ষাৎ করা, তাদের ধর্মীয় এবং আধ্যাত্মিক অবস্থার উন্নতির প্রতি মনোযোগ আকর্ষণ করা। তখন সে বলল যে তোমার এই কথাগুলো আমেরিকান রাজনীতিবিদদের জন্য বড় ধাক্কার কারণ হবে, তারা ধাক্কা খাবে যে তুমি এই মিটিং এ কোনো গুরুত্বই দিচ্ছ না। এরপর নিজেই হেসে বলে যে তোমার এই কথা আমি এই রাজনীতিবিদদের বলবো না। যাই হোক, দুনিয়াদার ব্যক্তির দৃষ্টিতে হয়তো এর কোন গুরুত্ব থেকে থাকবে, কিন্তু আমাদের দৃষ্টিতে এর গুরুত্ব কোনো গুরুত্ব নেই আর হওয়া উচিত নয়। হ্যাঁ, আমরা উন্নত নৈতিক চরিত্র অবশ্যই প্রদর্শন করব এবং তাদের কৃতজ্ঞতা জানাব যে তারা আমাদের কথা শুনেছে। একইভাবে এই অনুষ্ঠানের পূর্বে বিভিন্ন লোকের সাথে সাক্ষাৎ হচ্ছিল, তাদের সেনাবাহিনীতে যে বিভিন্ন ফেরকার চ্যাপলিন আছে বা পাদ্রি রয়েছে, কয়েক ব্যক্তি তাদের আহমদীদের সাথে যোগাযোগের কারণে সাক্ষাৎ করতে আসে। তাদের এক ব্যক্তি আমাকে বলল যে আগামীকাল কংগ্রেসে কংগ্রেসম্যান এবং সেনেটরদের উদ্দেশ্যে আপনি বক্তব্য রাখবেন, আপনি ভয় পাচ্ছেন না তো? আমি বললাম যে মোটেই নয়, আমি কোরআন এবং ইসলামের কথা বলবো, আমি এতে ভয় পাওয়ার কিছু আছে বলে মনে করি না। আল্লাহ তাআলা নিজেই সামর্থ্য দেন, বিভিন্ন স্থানে বক্তৃতা করার আমি সুযোগ পেয়েই থাকি। সে নিজেই বলল যে তারা নিজেরাই বলল যে যদি আমাদের এমন কোন মুহূর্ত আসে বড় সমস্যা হয়, আমরা নিজেরাই ভয় পেয়ে যাই, অথচ আমরা অনেক বেশি বক্তৃতা করে থাকি। হুজুর বলছেন যে এটি এই জন্য যে এরা নিঃসন্দেহে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদি করে থাকে বা ধর্মীয় নেতা মনে করতে পারেন, কিন্তু এদের উপর ছেয়ে আছে বস্তুবাদিতা। ক্যাপিটল হিল নামটি তাদের জন্য বড় ভীতিপ্রদ একটি নাম, আমেরিকানেই হোক না কেন, কিন্তু এক খোদার মান্যকারী, এক খোদার ইবাদতকারীর জন্য আল্লাহ তালাই সবকিছু, আর আল্লাহ সবকিছু হওয়া উচিত। তার জামাতের বিরুদ্ধে যারা আপত্তি করে তারা এই ধরনের বস্তুবাদীদের দ্বারাই প্রভাবিত এবং ত্রস্ত যেভাবে এরা হচ্ছিল, আর এই কারণে তারা কখনো হয়তো এরাও এসে মিটিং করে এবং সাক্ষাৎ করে, কিন্তু এরা কখনো ইসলামের বাণী পৌঁছানোর, আল্লাহর পয়গাম, আল্লাহর বাণী, কোরআনের শিক্ষা তাদেরকে পৌঁছানোর কখনো সামর্থ্য তাদের হয়নি। এই অনুষ্ঠান শেষ হওয়ার পর এক কংগ্রেসম্যান আরেকজনের সাথে কথা বলছিল, যা আমাদের একজন আহমদি শুনেছে, বলে যে মুসলমান লিডারদের এমনই হওয়া উচিত, এইভাবে খোলাসা করে কথা বলা উচিত এবং বাস্তব কথা তুলে ধরা উচিত। তো এটি হলো এদের অভিব্যক্তি। আজ পর্যন্ত কোন মুসলমান নেতা বরং বিভিন্ন রাষ্ট্রপ্রধানকে আল্লাহ তাআলা কখনো তৌফিক দেননি, এজন্য যে তারা ধর্মের তুলনায় জাগতিকতার প্রতি বেশি আকৃষ্ট। তাই যুবক শ্রেণী সবসময় এই চেতনার সাথে যোগাযোগ স্থাপন করুন যে এই বস্তুবাদী নেতাদের কাছ থেকে কিছু নেয়ার নয়, বরং আমরা তাদেরকে দেব, কৃতজ্ঞতার চেতনা সবচেয়ে বেশি প্রকাশিত হওয়া উচিত আল্লাহর জন্য। এরপর দেখুন খোদার ফজল এবং কৃপা কিভাবে বর্ষিত হয়। স্মরণ রাখবেন যে জামাতি কাজে বস্তুবাদিতা কখনো হজম হয় না বা সহ্য হয় না, কাজে আসে না। যদি জাগতিক চিন্তাধারার লোকদের সবকিছু মনে করেন, তাহলে আল্লাহ তাআলা যিনি পুরস্কার দাতা, তিনি এই সকল পুরস্কার প্রত্যাহার করারও পুরো শক্তি রাখেন। তাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য হল খোদার প্রশংসা এবং তার সন্তুষ্টি অর্জন, আর এটি হওয়া উচিত। কেন বস্তুবাদী বা দুনিয়াদার মানুষের সাথে সম্পর্ক আমাদের উদ্দেশ্য নয় এবং লক্ষ্য নয় বা পরম উদ্দেশ্য নয়, আর হবেও না। আর আমাদের জীবনের উদ্দেশ্য দুনিয়াদার লোকদের কাছ থেকে কিছু পাওয়াও নয়, আর এটি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য নয়। আমেরিকার ক্যাপিটল হিল হোক বা অন্য কোন রাজদরবার হোক, সেখানকার অনুষ্ঠান কখনো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল না, আর হবেও না, আর হওয়া উচিত নয়। এটি আমাদের পরম লক্ষ্য নয়, আমাদের পরম উদ্দেশ্য এবং মার্গ। সব আহমদীকে স্মরণ রাখতে হবে, কোন ব্যক্তি যত বড়ই হোক, যত শিক্ষিতই হোক না কেন, সম্পর্কে যেমনই হোক না কেন, আমাদের উদ্দেশ্য হল পৃথিবীকে খোদার চরণে উপস্থিত করা, অবনত করা, ঝুঁকানো। এটি আমাদের উদ্দেশ্য। মহানবী সাল্লাল্লাহু ইসলামের পতাকাকে সকল রাজদরবারে এবং সকল পতাকা থেকে উচ্চকিত রাখা এবং উচ্চকিত প্রমাণ করা, এটি আমাদের উদ্দেশ্য। এমটিওতে আপনারা দেখে থাকবেন আর রিপোর্টেও পড়ে থাকবেন যে আমি সেখানে যা কিছু বলেছি তা কোরআনী শিক্ষার আলোকে, কোরআনী শিক্ষার আলোতে বলেছি। ইসলামের যে সত্য এবং বস্তুনিষ্ঠ শিক্ষা তা তুলে ধরার চেষ্টা করেছি। এটি আমার ব্যক্তিগত কোনো যোগ্যতার বলে নয়, আমি নিজেকে স্বল্প জ্ঞানের অধিকারী এবং বিনয়ী মনে করি, অধম মনে করি। যে মসিহ মদের দাসত্বে আমি বক্তব্য দিতে গিয়েছি, তার সাথে তার মনিব এবং আমাদের নেতা ও মনিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের সাথে আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে যে নুসিরতু বিররব। সেখানে যাওয়ার সময় পথি মধ্যে আমি যখন কারে বসে আল্লাহর কাছে দোয়া করছিলাম, তখন এটি আমার মনে পড়েছে যে এরা বলে যে এটি অনেক বড় একটি রাজদরবার বা অনেক বড় একটি ভবন বা সংসদ। ইতিপূর্বে এসবকে ভাবার সুযোগও হয়নি, যাওয়ার সময় এটি মনে পড়েছে। তখন আমি দোয়া করলাম যে হে আল্লাহ, আমি তোমার এক অধম বান্দা, তোমার বাণী নিয়ে যাচ্ছি, তোমার মসিহ মওউদের প্রতিনিধিত্বে যাচ্ছি। তাই নুসিরতু বিররব অর্থাৎ প্রতাপের মাধ্যমে সাহায্য করার যে প্রতিশ্রুতি তুমি মসিহ মওউদকে দিয়েছ, তার দৃশ্য হে খোদা আজও দেখাও। আর খোদা তাআলা এই দোয়া গ্রহণ করেছেন। আর যে সমস্ত আহমদীরা এটি বুঝার রুচি রাখেন, তারা দেখেছেন, বুঝেছেন, তারা এই কথা বলেছেন, অন্যরাও বলেছেন। আনোয়ার মাহমুদ খান সাহেব, যিনি মৌলানা আব্দুল মালিক খান সাহেবের ছেলে, সেখানেই থাকেন, সেখানকার কেন্দ্রীয় আমেলার তিনি সদস্য, তিনি সংক্ষিপ্ত এক প্রবন্ধ লিখেছেন। আর আমি মনে করি এটি তার উচিত রিয়াল ফজল এবং অন্যান্য পত্রিকায় ছাপিয়ে দেয়া। এই সমস্ত রাজনীতিবিদদের অবস্থা সম্পর্কে এবং রাজনীতিবিদদের সংক্ষিপ্ত মন্তব্য সম্পর্কে তিনি লিখেছেন। তারা কিভাবে বক্তৃতায় প্রভাবিত হচ্ছিল তা উল্লেখ আছে। এই অনুষ্ঠানে 29 জন কংগ্রেসম্যান এবং সেনেটর এসেছিল, থিঙ্ক ট্যাঙ্কের মানুষ ছিল, পেন্টাগনের মানুষ ছিল, এনজিওর মানুষ ছিল, অনেক ইউনিভার্সিটি কলেজের প্রফেসর ছিল। মোট সংখ্যা 110 হবে উপস্থিতির সংখ্যা। সেখানকার ঐতিহ্য হল, আর ওইটি বলা হয় যে কংগ্রেসম্যান এবং সেনেটররা যখন কোন অনুষ্ঠানে যায় পুরো সময় বসে না, কিছুক্ষণ পরে উঠে চলে যায়। যাই হোক, এটি তাদের নৈতিকতার মান কেমন তারাই ভালো জানে, কিন্তু সবাই জানে যে তারা বসে না, চলে যায়। কিন্তু এই অনুষ্ঠানে দু তিনজন ছাড়া যারা পূর্বেই অনুমতি নিয়েছিল চলে যাওয়ার, বাকি সবাই উপস্থিত ছিল, তারা পুরো সময় বসেছে। বরং ক্যাপিটাল হিলের একজন পুরনো ব্যুরোক্র্যাট যিনি সেখানে কাজ করেন, তিনি বলেন যে 15 বছর থেকে আমি এখানে কাজ করি। প্রথম তিনি বলেন যে আমি কখনো 10-এর অধিক কংগ্রেসম্যান এবং সেনেটরকে কোন অনুষ্ঠানে একত্রে আসতে দেখিনি। দ্বিতীয়ত 5-7 বা 10 মিনিট বা যার অনুষ্ঠানে হোক না কেন, এর বেশি তারা বসে না, উঠে চলে যায়। অনেক কোন রাষ্ট্রপ্রধান আসুক, যেই আসুক বা আমাদের নিজেদের অনুষ্ঠানেও তারা বসে না। এরপর এ কথা আমার জন্য সম্পূর্ণভাবে নূতন ছিল। সে বলল যে বিভিন্ন পার্টির লিডার আর বিরোধী দলের নেতা এবং সরকারি দলের নেতারা সবাই বসেছিল। যে সেনেটরের কথা আমি বলেছি, যিনি 2008 সনে আমার সাথে সাক্ষাৎ করেছেন, অহংকার সূচক কথাবার্তা বলেছিলেন, তিনি সেখানে শুধু আসেননি, বরং স্টেজে এসে বক্তব্য রেখেছেন। পুরো সময় যতক্ষণ বক্তৃতা চলছিল বসেছিলেন এবং শুনে গিয়েছেন। এমন কিছু মানুষও ছিল যাদের কতক সেনেটর ছিল, কতক কংগ্রেসম্যান আসনের অভাবে দাঁড়িয়ে শুনেছে। সেখানে বড় হল নেই, বড় কক্ষ হয়ে থাকে, এক সবচেয়ে বড় হল ছিল এটি যেখানে অনুষ্ঠান হয়েছে। আসনের অভাবে এরা দাঁড়িয়ে অনুষ্ঠান শুনতে থাকে। আর সে সকল কথা তারা মনোযোগ সহকারে শুনে, যা হয়তো তাদের রুচি সম্মত ছিল না, রুচি পরিপন্থী ছিল। আমি তাদেরকে বলেছি যে ইনসাফ করো, ন্যায় নীতির ভিত্তিতে শাসন করো। যদি সুবিচার করতে না পারো, তোমরা যত শক্তিশালী হোক না কেন, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রকে তোমরা নিয়ন্ত্রণে রাখতে পারবে না। শান্তি প্রতিষ্ঠার জন্য বড় রাষ্ট্রের উচিত ছোট রাষ্ট্রের সাথে ন্যায় নীতির ভিত্তিতে নিরাপত্তা পরিষদ এবং জাতিসংঘে সমান অধিকারের ভিত্তিতে প্রত্যেক জাতির বসার সুযোগ থাকা উচিত। অন্য জাতির সম্পদের প্রতি লোভাতুর দৃষ্টি রাখবেন না। এই কথাগুলো এমন নয় যা তাদের কাছে খুব পছন্দনীয় ছিল। আর এইসব কিছু কোরআনী শিক্ষা থেকে আমি তাদেরকে অবহিত করেছি। আমার বক্তৃতার পর সেখানকার প্রথম মুসলমান কংগ্রেসম্যান যিনি আফ্রো আমেরিকান, তিনি আমাকে বলেন যে আপনার এই কথা আমার খুব ভালো লেগেছে যে অন্যদের সম্পদের প্রতি লোভের দৃষ্টিতে তাকাবে না। তারা জানে যে তাদের পলিসি কেমন এবং কিভাবে অন্য সম্পদের প্রতি এরা তাকায়। তিনি বলেন এই বক্তৃতা ছাপিয়ে অচিরেই অতি সত্তর সবার হাতে পৌঁছানো উচিত। একজন কংগ্রেসম্যান বলেছেন যে এই বাণী এমন বাণী যার আমেরিকার আজকের সমাজের একান্ত প্রয়োজন। সুতরাং এদের কাছে ইসলামের আকর্ষণীয় এবং অনুপম সুন্দর শিক্ষা শুধু আল্লাহর ফজল এবং কৃপায় পৌঁছানো সম্ভব হয়েছে। এর প্রভাব পড়বে কিনা জানি না, বা প্রভাব পড়লেও কবে তা উবে যাবে জানি না, তারা কর্ণপাত করবে কিনা কথা আল্লাহ ভালো জানেন, কিন্তু ইসলামের সুন্দর শিক্ষা তাদের সামনে স্পষ্ট হয়ে গেছে। সুতরাং প্রকৃত প্রশংসা আল্লাহ তাআলার যিনি এই ব্যবস্থা করেছেন। আর এই কথা প্রত্যেক আহমদের স্মরণ রাখা উচিত। একইভাবে তাদের রাজনীতিবিদদের বিভিন্ন সময় মোলাকাতে আমি সুবিচার প্রতিষ্ঠার প্রতি মনোযোগ আকর্ষণ করেছি। আর তা যদি তারা করে, পৃথিবীও নৈরাজ্য থেকে রক্ষা পাবে আর এরা নিজেরাও। আর যদি না হয় তাহলে আল্লাহ তাআলার তাকদীর নিজ মহিমায় প্রকাশিত হবে। কানাডাতে আমাদের সেক্রেটারি খারেজা একজন যুবক, তিনি এবং তার টিমের ভালো যোগাযোগ রয়েছে। নবাগতদের নতুন লোকদের সাথে ও নতুন নতুন লোকের সাথে যোগাযোগ হচ্ছে, পুরনোদের সাথে সম্পর্ক যা আছে তা তারা বহাল রেখেছেন। তাদেরও খোদার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত যে আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিয়েছেন, জামাতের তারা কাজে এসেছে, তারা সত্য এবং ন্যায়নীতিপূর্ণ কথা রাজনীতিবিদদের কর্ণগোচর করেছেন। অনেক রাজনীতিবিদ সেখানে এসেছেন, আমার সাথে তারা সাক্ষাৎ করিয়েছেন। পৃথিবীকে শান্তিপূর্ণ স্থানে পরিণত করার জন্য বড় বড় দেশের রাজনীতিবিদদেরকে বোঝানো আবশ্যক, একইভাবে শিক্ষিত শ্রেণীকেও বোঝানো আবশ্যক। এবার কানাডায় এমন দুটো অনুষ্ঠান হয়েছে অভ্যর্থনা বলতে পারেন, বা নতুন তাহের হল তারা নির্মাণ করেছেন। হলের উদ্বোধন ছিল স্থানীয় ক্যানাডিয়ানদের একটা বিরাট শ্রেণী সেখানে অংশগ্রহণ করে, রাজনীতিবিদ এবং শিক্ষিত শ্রেণী উপস্থিত ছিল যাদেরকে ইসলামী শিক্ষার আলোকে কিছু বলার সুযোগ হয়েছে। কোন কোন অতিথির মন্তব্য আমার কর্ণগোচর হয়েছে যা অত্যন্ত ইতিবাচক ছিল। আল্লাহ তাআলা করুন এই মন্তব্য তাদের হৃদয়কে এবং তাদের নীতিকে যেন পরিবর্তন করতে পারে। এই তাহের হল সম্পর্কে এটিও আমি জানিয়ে দিতে চাই যে ইতিপূর্বে একটি সরকারি প্রতিষ্ঠান যারা কিছু দাতব্য প্রতিষ্ঠান এবং এনজিও কে সাহায্য করে থাকে, প্রায় $2.5 মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এর নির্মাণের জন্য। আমি যখন জানতে পারলাম তখন আমি বললাম যে কৃতজ্ঞতার সাথে এদের অঙ্ক ফেরত দেওয়া হোক, জামা যদি বানাতে পারে নিজেই নির্মাণ করবে। আল্লাহ তাআলা অশেষ ফজল করেছেন, জামাতকে তিনি তৌফিক দিয়েছেন, বেশ কয়েক মিলিয়ন ডলার খরচ করে এই হল এবং এর পাশে জামিয়া আহমদিয়ার ভবন নির্মিত হয়েছে। যদিও কানাডার জামাত বিভিন্ন জায়গায় মসজিদ নির্মাণ করছে, বেশ কয়েক মিলিয়নের পরিকল্পনা এবং প্ল্যানিং তাদের তারা হাতে নিয়েছেন, আল্লাহর ফজলে এরা পরিকল্পনা অনুসারে কাজ করছেন। বড় ত্যাগী ত্যাগ স্বীকারকারী একটি জামাত, খোদা তাদের ধন এবং জনসম্পদে বরকত দেন। জামিয়ার জন্য আজ পর্যন্ত যে বিল্ডিং ব্যবহৃত হচ্ছিল তাও ক্রয় করা, কিন্তু তা এখন তাদের সংকুলন হচ্ছে না। এখন ভালো ক্লাসরুম এবং অফিস ইত্যাদি নির্মিত হয়েছে পিস ভিলেজে, এটি এখানে নিয়ন্ত্রণও সহজ আল্লাহ তাআলার ফজলে। সেখানে বছর থেকে ক্লাস আরম্ভ হবে। এই সমস্ত উন্নতি দেখে খোদার প্রশংসায় হৃদয়ে ভরে যায়। আল্লাহ তাআলা জামাতের প্রত্যেক সদস্যকে প্রকৃত কৃতজ্ঞ বান্দায় পরিণত করুন এবং প্রশংসাকারী হোক সবাই। জামাতের যোগাযোগের কল্যাণে অন্টারিওর মুখ্যমন্ত্রী আমাদের উপর বড় চাপ দিয়েছেন, অনুরোধ করেছেন যে আমি অভ্যর্থনার ব্যবস্থা করব আর করেছেন আল্লাহর ফজলে। সেখানে জামাতের সর্বস্তরে ভালো যোগাযোগ রয়েছে। আমার কানাডা আসার সংবাদ যখন তিনি শুনলেন, তিনি বললেন যে আমি যে তিনি আমাকে অভ্যর্থনা জানাতে চান। সময় কম থাকার কারণে আর শহরে প্রধান মুখ্যমন্ত্রীর সেক্রেটারিয়েট যেতে হতো, আর যেখানে তিনি যার ব্যবস্থা করার ছিল গেস্ট হাউস ইত্যাদিতে বা প্রধানমন্ত্রী ভবনে, সেখানে আসা যাওয়া কঠিন হবে এই ভেবে আমি অস্বীকার করি। তিনি বলেন যে যদি এটি হয় তাহলে আপনাদের আবাসস্থলের কাছে একটা বড় হোটেলে অভ্যর্থনা জানাবো, কিন্তু অবশ্যই আসতে হবে। যাই হোক, এই কারণে না করার কোনো সুযোগ ছিল না। তিনি আমাদের আমন্ত্রণ জানান, জামাতের কথা, জামাতের সাথে সম্পর্কের কথা তিনি উল্লেখ করেন, ভূয়সী প্রশংসা করেন জামাতের কর্মকাণ্ডের। সেখানে তাদেরকে 10-15 মিনিট ইসলামের সুন্দর শিক্ষা সম্পর্কে আমি অবহিত করি যারা সেখানে এসেছে। যোগাযোগের দিক থেকে, রাফতার দিক থেকে কানাডা জামাতের কোন কোন অহদাদারেরও ভালো যোগাযোগ আছে এবং সাধারণ সদস্যদেরও। পূর্বে যে সম্পর্ক ছিল তা শুধু প্রতিষ্ঠিতই নেই, বরং এই যোগাযোগ ক্রমশ বাড়ছে। স্মরণ রাখবেন যে এটি আল্লাহ তাআলার বিশেষ কৃপায়। কোন যুবক বা কোন ব্যক্তির ব্যক্তিগত দক্ষতা বা যোগ্যতার ফসল নয়, এটি আল্লাহ তাআলার ফজলে। কানাডা জামাত নিষ্ঠা এবং আন্তরিকতার ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে। গত খুতবায় আমি তাদের প্রশাসনিক কিছু ত্রুটির কারণে অসন্তোষ ব্যক্ত করেছিলাম। জামাতের সদস্যদের সাথে যখন সাক্ষাৎ হচ্ছিল তারা কেঁদে কেঁদে ক্ষমা চায় এবং চিঠিপত্রের মাধ্যমে ক্ষমা চেয়েছে, অথচ আমি কিছুটা অসন্তোষ ব্যক্ত করলেও তার সংশ্লিষ্ট বিভাগ সম্পর্কে ছিল। সংশ্লিষ্ট বিভাগের ওদাদারদের সাথে, জামাতের সভ্য এবং সদস্যদের সাথে নয়, জামাতের সদস্যদের জন্য ভালোবাসাই। জামাতের জন্য সদস্যদের ভালোবাসার কারণে আমি বলেছিলাম যদি তাদের কথা আমার মাথায় না থাকতো তাহলে জলসা আমেরিকায় স্থানান্তর করতাম। জামাতের সদস্যদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। হ্যাঁ, জলসা চলাকালে অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে থাকে, ওহদাদারদের পক্ষ থেকে হয়েছে, বা জামাতের কোন সদস্য যদি ভুল করে থাকে। এভাবে মহিলাদের সম্পর্কে সব জায়গায় বা মহিলারা কোন কোন ক্ষেত্রে মহিলাদের একটা অংশ অভিযোগ করে যে তারা জলসা শুনতে পারেনি হইচইয়ের কারণে। তো এসব কথার সংশোধন ওহদাদার এবং ডিউটি দাতা পুরুষ এবং মহিলার সঠিক মনোযোগের ফলে সংশোধন সম্ভব। ক্ষমা আসলে ওহদাদারদের চাওয়া উচিত ছিল এবং ডিউটি যারা দেয় তাদের উচিত ছিল। তো তাদের এদিকে মনোযোগ যায়নি, কিন্তু সাধারণ আহমদী পুরুষ মহিলা এই কারণে ব্যাকুল হচ্ছিল, উৎকণ্ঠিত হচ্ছিলেন যে আমি অসন্তোষ ব্যক্ত করেছি। আল্লাহ তাআলার ফজলে ক্যানাডা জামাতের আন্তরিকতা, নিষ্ঠা এবং ভালোবাসা দেখে হৃদয়ে খোদার প্রশংসায় ভরে যায়। প্রথম কথা হলো পিস ভিলেজ প্রথমে পূর্বে আবাদী ছিল, পাশে পিস ভিলেজের আরো একটা অংশ আবাদ হয়, রাস্তার অপর পাশেও আবাদী গড়ে উঠেছে। 1000 মতো আহমদি ঘর এমন আছে যে কারণে সেখানে সবসময় একটা হাস্যচ্ছলতা প্রাণচাঞ্চল্য পরিলক্ষিত হয়, আর সর্বত্র আহমদি পরিবেশের চিত্র চোখে পড়ে। আল্লাহর ফজলে ক্যানাডার জামাতের সদস্যদের নিষ্ঠা এবং বিশ্বস্ততা আন্তরিকতা দেখে হৃদয়ে খোদার প্রশংসায় ভরে যায়। আল্লাহ কত সুন্দর মানুষ হযরত মসীহ মওউদ জামাতকে দিয়েছেন, এত প্রিয় জামাত এটি। এই জামাত খেলাফতের প্রতি পরম ভালোবাসার বহিঃপ্রকাশ তাদের মাঝে দেখা গেছে। পিস ভিলেজে খুব সুন্দর পরিবেশ প্রতিদিন চোখে পড়ত, যেভাবে বলেছি সময় অল্প, আর রমজানও আসছিল, আরো কিছুদিন সেখানে অবস্থানের ইচ্ছে হচ্ছিল তাদের ভালোবাসা দেখে। খোদার কৃপারাজির ভিতর এটি একটি অন্তর্ভুক্ত। জলসার জায়গায় ব্যবস্থাপনার দিক থেকে কিছু সমস্যা হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, পার্কিং এর সমস্যা চলছে, তাই ক্যানাডা জামাতকে নিজেদের জলসার জন্য বড় জায়গা খোঁজা উচিত। এটি চিন্তা করা উচিত নয় যে ব্যবস্থা কিভাবে হবে, আল্লাহ প্রয়োজন বাড়ছে, তো আল্লাহ তাআলা ব্যবস্থাও করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা প্রকৃত অর্থে খোদার বান্দা হন এবং খোদার প্রশংসাকারী হন। আরেকটি কথা ক্যানাডাবাসীদের বলতে চাই, ক্যানাডা এবং আমেরিকায় আর এখানেও আজকাল অনেকে আসছেন, পাকিস্তানের শরণার্থী বা অভিবাসী যারা আছেন, অনেক নতুন এখানে আসছেন, স্মরণ রাখতে হবে আল্লাহ তাআলা অশেষ কৃপা করেছেন, খোদা তাআলার ফজল এবং কৃপা বারিকে আকর্ষণের জন্য বস্তু জগতে হারিয়ে যাবেন না, বরং আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করুন, তার নির্দেশাবলীকে অগ্রগণ্য করুন, তার সন্তুষ্টিকে প্রাধান্য দেন। যুবকরা বিশেষভাবে স্মরণ রাখবেন যে খোদার ফজল এবং তার কৃপারাজির যদি আপনি কৃতজ্ঞতার সাথে তার প্রশংসা করেন, খোদা তালার ফজল এবং কৃপা বাড়িও বৃদ্ধি পাবে। যে কষ্টের কারণে পাকিস্তান থেকে এখানে এসেছেন, সেই কষ্টের দিনগুলো, কষ্টের যুগকে সবসময় স্মরণ রাখবেন, তাহলে আল্লাহ তালার কথাও মনে থাকবে। নবাগতদের উত্তম আদর্শ হওয়া উচিত, পুরুষ মহিলা উভয় শ্রেণীর কথা বলছি, যেন কৃপারাজির উত্তরাধিকারী হওয়ার পাশাপাশি মানুষের জন্য, স্থানীয় লোকদের জন্য একদম আদর্শ হন। স্মরণ রাখবেন আপনাদের এখানে আগমন শুধু জাগতিকতার খাতিরে যেন না হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য যেন হয়। দুদিনের ভিতর রোজা আরম্ভ হচ্ছে আমেরিকা এবং ক্যানাডায়, আগামীকাল আরম্ভ হচ্ছে হয়তো। রমজান থেকে যত বেশি সম্ভব লাভবান হওয়া, উপকৃত হওয়ার চেষ্টা করা উচিত, দোয়া এবং ইবাদত পরম মার্গে পৌঁছানোর চেষ্টা করুন। খোদার কৃপাকে আকর্ষণ এবং খোদার কৃপাভাজন হওয়ার মৌসুম এটি, এটি থেকে উপকৃত হওয়া, লাভবান হওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা প্রত্যেক আহমদীকে সেই সামর্থ্য দেন যেন খোদার ফজল, তার অনুগ্রহ, তার কৃপা পূর্বের তুলনায় বর্ধিত মাত্রায় আমাদের উপর বর্ষিত হতে দেখি। খোদা দালা করুন যেন এমনই হয়। জুমার পর আমি দুটো গায়েবানা জানাজা পড়াবো, প্রথম জানাজা আমাদের এক শহীদের, যাকে গতকাল শহীদ করা হয়েছে, চৌধুরী নঈম আহমদ গোন্দল সাহেবের জানাজা। তিনি চৌধুরী আব্দুল ওয়াহেদ সাহেবের পুত্র, প্রথম গতকালই তার শাহাদতের ঘটনা ঘটে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার দাদা জনাব খুরশিদ আলম মরহুম তার দাদার নাম হল খুরশিদ আলম মরহুম 1961 সনে উত্তর সারগোদার 99 নম্বর গ্রামে জন্মগ্রহণ করেন। 1971 গোন্দল ফার্ম কোর্টেজে স্থানান্তরিত হন। এরপর অরঙ্গি শহরে, অরঙ্গি টাউনে আসেন করাচির। 1914 সনে তার দাদি দ্বিতীয় খলিফার হাতে বয়াত করেছেন, আর দাদা বয়াত করেছেন পরে। শহীদ মরহুম এম এ ইকোনমিক্স এবং এম বি এ পাস করেছেন। এরপর পাকিস্তান স্টেট ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসাবে কাজ করছিলেন। তার শাহাদাতের ঘটনা যেভাবে ঘটেছে তা হল 19 জুলাই 8:15 সময় রীতি অনুসারে স্টেট ব্যাংক যাওয়ার জন্য ঘর থেকে বের হন। ঘরের সামনে একটা গলি পার হয়ে বড় রাস্তায় পৌঁছেন, যেখানে ব্যাংকের গাড়ি এসে তাকে অফিসে নিয়ে যেত। তিনি যখন গলিতে প্রবেশ করেন, সামনে থেকে দুই যুবক এসে তার কানে পাশে পিস্তল রেখে গুলি করে, গুলি ডান দিক থেকে বাম দিকে বেরিয়ে যায় এবং ঘটনাস্থলে তিনি শাহাদত বরণ করেন। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 11 বছর ধরে হালকার প্রেসিডেন্ট হিসাবে তিনি কাজ করছিলেন অরঙ্গি। ইতিপূর্বে 4 বছর মজলিসের কায়েদ ছিলেন অরঙ্গি টাউনের। আর জঈম, হালকা জঈম, সেক্রেটারি ওয়াকফে নবী আজফাল, এক কথায় বিভিন্ন ভাবে জামাতের সেবা করছিলেন। অত্যন্ত উন্নত স্বভাবের মানুষ, মিশুক স্বভাবের মানুষ ছিলেন এলাকার মানুষেরও। তার সম্পর্কে এটাই মতামত, অরঙ্গি টাউনের অবস্থা কিছুদিন থেকেই খারাপ হচ্ছিল আর বিরোধিতা চলছে বড় বীরত্বের সাথে। তিনি মোকাবেলা করছেন, এসব কিছুর মোকাবেলা করে আসছেন। বড় সাহসী ছিলেন, সাহসী ছিলেন, মুসিও ছিলেন। কিছু গায়ের আহমদী ও শোক প্রকাশের জন্য আসে, তারাও তার গুণাবলীর কথা এভাবে উল্লেখ করেছে। সেখানে এখানে বেশ কয়েক বছর ধরে জলসায় আসছিলেন, যার ঘরে থাকতেন তার ছেলে মেয়েরা বলেন যে আমাদের ঘরে জলসার মেহমান না আসে, যে আমাদের অন্য মেহমান যারা আসতেন তাদের মেজবান হয়ে যেতেন তিনি। বরং এত বিনয়ী ছিলেন, নিজের বুট পালিশ করার সময় অন্যান্য মেহমানদেরও বুট পালিশ করতেন। এক জলসায় অনেক বৃষ্টি হচ্ছিল, সবাই যে গামবুট পরে রেখেছিল তাতে কাদা লেখেছিল, আমরা এসে রাতে খুলে রেখে দিই, অনেক কাদা ছিল গামবুটে। সকালে উঠে দেখি যে সবগুলো বুটই বড় পরিষ্কার করে লাইনে রাখা আছে। রাতে জলসার যত মেহমান তাদের ঘরে ছিল, সবার বুটের মাটি পরিষ্কার করে, পলিশ করে, ধুয়ে সেখানে রেখে দেন তিনি। অত্যন্ত বিনয়ী প্রকৃতির মানুষ ছিলেন। তার সন্তান সন্ততি ছিল না, কিন্তু তার স্ত্রী বলেন যে আমার এমন ভাবে দেখাশোনা করেছেন যে আমার মনে হয় যেন আমার পিতামাতা জীবনে আমাকে এত ভালোবাসা দেন যতটা ভালোবাসা এই ব্যক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন। আর এই কষ্টের যুগ সত্তর পাকিস্তানে এই যুগের অবসান ঘটুক। আমি যেভাবে বলেছি, দোয়ার প্রতি অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার, বিশেষ করে রমজানে। এই দৃষ্টিকোণ থেকে পাকিস্তানি আহমদীদেরকে বিশেষ করে অনেক দোয়া করা উচিত। পৃথিবীর সর্বত্র আপনারা দোয়া করুন, আল্লাহ যেন এই কষ্টের দিনের অচিরেই অবসান ঘটান। দ্বিতীয় জানাজা সাহেবজাদা মির্জা হাফিজ আহমদ সাহেবের, যিনি খলিফা সানি রাজিয়াল্লাহুর ছেলে ছিলেন, 86 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। 14-15 জুলাই দিবাগত রাতে তিনি ইন্তেকাল করেন। হযরত উম্মে নাসিরের গর্ভে তার জন্ম হয়েছে। বড় নমনীয় কোমল কণ্ঠে কথা বলতেন, গরিবদের সাথে সদ্ব্যবহার অভ্যস্ত ছিলেন। মৌলভী ফাজলে পরীক্ষা পাশ করেন। এরপর খলিফা সানি রাজিয়াল্লাহু আনহু সিন্ধুর জমিতে তাকে পাঠিয়ে দেন, সেখানে কাজ করেন। এরপর এটি যখন বন্ধ হয়ে যায়, তিনি তার ব্যবসা করেন। খেলাফতের সাথে তার সুসম্পর্ক ছিল, রীতিমতো আমাকে পত্র লিখতেন, বড় নিষ্ঠা এবং আন্তরিকতার সম্পর্ক প্রকাশ করেছেন। আমার মামু ছিলেন, আল্লাহ তার পদ মর্যাদা উন্নীত করুন, তার প্রতি মাগফিরাত করুন। আমি যেভাবে বলেছি, নামাজের পর জুমার নামাজের পর তাদের নামাজে জানাজা গায়েব পড়াব ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر